ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান কুরআনি সূরার পরিচিতি এতে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক কুরআনের আলো দ্বারা আমার আপনার অন্তরকে আলোকিত করে দিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হল, জুমার দিন যে ব্যক্তি আমার উপরে একশতবার দরুদ পাঠ করেন আল্লাহ তার একশোটি চাহিদা পূর্ণ করেন, তার মধ্যে তিরিশটি চাহিদা দুনিয়াবি এবং সত্তরটি চাহিদা আখিরাতের আল্লাহ আপন রহমতে পূর্ণ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, এই প্রোগ্রামে আমরা বিশেষ করে কোনো একটি সূরার পরিচিতি দান করে থাকি, তার কিছু প্রেক্ষাপট বর্ণনা করা হয়ে থাকে, সেই সূরাটি মক্কি নাকি মাদানী এই ব্যাপারেও। জি হ্যাঁ, কোরআনে মাজিদ ফুরকানে হামিদের কিছু সূরা রয়েছে যেগুলো মক্কি সূরা, আর মক্কি সূরার সংখ্যা হচ্ছে 86, আর বাকি 28টি সূরা এগুলো মাদানী সূরা। মক্কি সূরা দ্বারা উদ্দেশ্য সেই সূরাসমূহ যা হিজরতের পূর্বে নাজিল হয়েছে, তো সেই যুগকে মক্কি যুগ বলা হয়ে থাকে। এখন হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে, চাই সেটা মক্কায় হোক কিংবা আশেপাশে যে কোনো জায়গায় হোক, সেগুলো মক্কি সূরা। আর মাদানী সূরা হচ্ছে যেগুলো হিজরতের পরবর্তী সময়ে নাজিল হয়েছে, তার মধ্যে যা কিছু নাজিল হয়েছে। আজ যে সূরার পরিচিতি পেশ করব, অনেক প্রসিদ্ধ একটি সূরা, সূরা নূর। সূরা নূর কুরআনে মাজিদ ফুরকানে হামিদের 18 নম্বর পারায় মজুদ রয়েছে। এই সূরাই মোবারকা একটি মাদানী সূরা, অর্থাৎ হিজরতের পরে এটি নাজিল হয়েছে। আর এ ব্যাপারে বিভিন্ন মতামত পোষণ করা হয়েছে যে চতুর্থ হিজরি কিংবা ষষ্ঠ হিজরি এই সূরাই মোবারকা নাজিল হয়েছে। সূরাই মোবারকার নাম নূর এই জন্য নির্ধারণ করা হয়েছে, রাখা হয়েছে, যে এর মধ্যে নূর শব্দটি এটা বারংবার বলা হয়েছে, বিশেষ করে আয়াত নাম্বার 35 থেকে শুরু করে 40 পর্যন্ত অনেকবার নূর শব্দটি ইরশাদ করা হয়েছে। আরেকটি কারণ এটিও বলা হয়েছে, আল্লাহ নূরু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের নূর। তো এই ভিত্তিতেও এই সূরাকে সূরা নূর বলা হয়েছে। আর এটাও বলা হয়েছে যে এর মধ্যে সাধারণ জীবন সংক্রান্ত অনেকগুলো আহকাম, আদব আর সেই সমস্ত উসুল আল্লাহ পাক বর্ণনা করেছেন, যে যার সম্পর্ক ঘরের সাথে, পরিবারের সাথে, মুসলমানদের পরস্পরের যে সম্পর্ক সেই সংক্রান্ত বিষয়ে, আর পর্দা করার ব্যাপারেও অনেকগুলো আহকাম এই সূরাই মোবারকার মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। সাজসজ্জার ব্যাপারও বলা হয়েছে, মহিলাদের সাজসজ্জা কোনগুলো ইখতিয়ার করতে পারেন, কাদের কাছে নিজের সাজসজ্জা প্রকাশ করতে পারেন, তো সেই সংক্রান্ত অনেক ডিটেল ব্যাখ্যার সাথে এখানে বলা হয়েছে। আর নিজের দৃষ্টিকে অবনত রাখা, নিজের পবিত্রতার বিষয়টি সংরক্ষণে রাখা, সেই বিষয়গুলো এই সূরাই মোবারকার মধ্যে বর্ণিত হয়েছে। এই জন্য রেওয়ায়তের মধ্যে এই বিষয়গুলো বর্ণিত হয়েছে যে নিজেদের স্ত্রীদেরকে সূরা নূরের শিক্ষা দাও, যেমনিভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা পুরুষদেরকে সূরা মাইদা শিক্ষা দাও, সূরায়ে মাইদা ষষ্ঠ পারায় রয়েছে, সেটি শিখাও। আর নিজেদের স্ত্রীদেরকে সূরা নূরের শিক্ষা দাও। হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা ফরমান যে সূরাতুল বাকারা, সূরাতুন নিসা এবং সূরা মাইদা, সূরা হজ এবং সূরা নূরের জ্ঞান অর্জন করো, কেননা এর মধ্যে ফরজসমূহ রয়েছে, এতে ফরজসমূহ আল্লাহ পাক বর্ণনা করেছেন, এই জন্য তোমরা এই সূরাসমূহের জ্ঞান অর্জন করো। তো এই জন্য এই ভিত্তিতে এই সূরার নাম নূর রাখা হয়েছে, কেননা এতে নূর আর নূর রয়েছে, অর্থাৎ এখানে নূর রয়েছে, হিদায়তের নূর এখানে মজুদ রয়েছে, হিদায়তের জন্য, হেদায়তের রাস্তা এখানে মজুদ রয়েছে। আর সামাজিক জীবন হোক কিংবা একাকী জীবন হোক, একটি মহল্লার জীবন কিংবা নিজেদের বংশীয় প্রথা কিংবা নিয়ম হোক না কেন, অনেক ধরনের বিষয়ের শিক্ষা আল্লাপাক এই সুরায়ে মুবারকার মধ্যে দান করেছেন। দর্শক, এই সুরায়ে মুবারকার মধ্যে এটার কিছু প্রেক্ষাপট রয়েছে, সে ডিটেল ব্যাখ্যার সাথে ঘটনাবলি মজুদ রয়েছে। কোরআনে পাকে সেগুলো বর্ণিত হয়েছে, হাদিসের মধ্যেও রয়েছে। যে আম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৈয়বা তাহেরা, যার সত্তার ব্যাপারে কিছু মুনাফিক সম্প্রদায় একটি যুদ্ধক্ষেত্রে থেকে ফিরে আসার সময় ওনার উপর অপবাদ দিলেন, মাযাল্লা, খারাপ অপবাদ, অর্থাৎ এটা ধারাবাহিকভাবে চলমান ছিল। অতঃপর কিছু নতুন নতুন মুসলমানও এমন হল যে তাদের কথাই চলে আসল। তো এইভাবে অনেক দিন একটি অপেক্ষার মধ্যে অতিবাহিত হল, আর এই কাফেলা মদিনায় মুনাওয়ারার মধ্যে পুনরায় চলে আসল। এমনকি আল্লাহ পাক আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পবিত্রতার বিষয়টি এবং ওনার অপবাদ থেকে মুক্তির বিষয়টি কুরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিলেন। আর কুরআনে পাকের অসংখ্য আয়াতে মুবারকা, 16 থেকে 18টি আয়াতে মুবারকা মতান্তরে বলা হয়েছে যে আল্লাহ পাক এই আয়াতগুলো ওনার পবিত্রতার ঘোষণা দিয়ে এই আয়াতসমূহ নাজিল করে দিয়েছেন, আর যারা অপবাদ দিয়েছিল তাদের শাস্তি পবিত্র শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন, রব তাআলা সেটিও বর্ণনা করেছেন। এই সূরায়ে মুবারকার মধ্যে সেই সীমারেখাও বর্ণনা করা হয়েছে, আর পবিত্র শরীয়ত যার উপর যে শাস্তি বর্ণনা করে দিয়েছেন, যেটা মূলত হাকিমে ইসলামের একটি কাজ যে তিনি এই বিষয়ে সমাধান দিবেন, সেই বিষয়গুলো বর্ণনা ইরশাদ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ তাআলার হুকুমকে নিকটে এবং দূরে সব জায়গায় প্রতিষ্ঠা করো, আর ইরশাদ করলেন আল্লাহর হুকুম বজায় রাখার ক্ষেত্রে তিরস্কারকারীদের তিরস্কার যেন তোমাকে বাধা প্রদান না করে, এটি আল্লাহর হুকুম। এ ব্যাপারে বলে দেওয়া হয়েছে যে এটা যেন প্রতিষ্ঠিত হয়, আর সেটা প্রতিষ্ঠা করতে গিয়ে এমন যেন না হয় যে সেই নিকটাত্মীয় তো তাকে ছেড়ে দেওয়া হবে কিংবা তার উপর সে শাস্তি প্রতিষ্ঠিত হবে না, প্রয়োগ করা হবে না। আর যারা দূরবর্তী হবে, যারা গরিব হবে, সাধারণ মানুষ হবে, সমাজের দুর্বল মানুষগুলো হবে, তাদের উপর সে শাস্তি জারি হবে। বলা হয়েছে এই পদ্ধতি যথার্থ নয়। বুখারি শরীফের একটি হাদিস আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে একটি মখজুমিয়া গোত্রের একজন মহিলা ছিলেন, তিনি একটি অপরাধ করে বসলেন যে তিনি চুরি করলেন, তো পবিত্র শরীয়ত হাত কর্তনের একটি শাস্তি ওনার উপর প্রয়োগ করেছেন। এখন এটি শাস্তি, বিচারকের এই শাস্তিটি প্রতিষ্ঠা করতে হবে। রাসূলুল্লাহ আলাইহিস সালামের কাছে বিষয়টি পৌঁছে গেল। তো এ ব্যাপারে কুরাইশদের মধ্যে চিন্তার উদ্রেক হল যে কোনোভাবে আমরা এটা বন্ধ করে দিব। এখন সুপারিশ করার জন্য কেউ একজন পৌঁছে গেল। তো হুজুর আলাইহিস সালাম ইরশাদ করলেন যে আল্লাহর নির্ধারিত সেই শাস্তির উপরে তুমি সুপারিশ করছো। অতঃপর হুজুর আলাইহিস সালাম দাঁড়ালেন এবং খুতবা দিলেন যে পূর্ববর্তী লোকেদেরকে এই বিষয়টি ধ্বংস করেছে যে তাদের মধ্যে কোনো প্রভাবশালী চুরি করতেন তারা তাকে ছেড়ে দিতেন, আর কোনো দুর্বল যখন চুরি করতেন তখন এই শাস্তির বিষয়টি প্রয়োগ করতেন। অতঃপর হুজুর আলাইহিস সালাম ইরশাদ করলেন যে আল্লাহর কসম, যদি ফাতেমা বিনতে মুহাম্মদও এটা বোঝানোর জন্য উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন যে যদি তিনি ওই ধরনের কাজ করতেন তো আমি তার উপরও আল্লাহর এই শাস্তি প্রয়োগ করতাম, এটা আমাদের সকলের বোধগম্য হওয়ার জন্য এই কথাটি যথেষ্ট। তো সূরা নূরের মধ্যে তাদের জন্য বিশেষভাবে কিছু শাস্তির কথাও এখানে বর্ণনা করা হয়েছে, খারাপ এবং মন্দ বিষয়ে শাস্তি, আখিরাতের শাস্তি, এটাও কুরআনের বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে, হাদিসের মধ্যেও বর্ণিত হয়েছে। কিন্তু একজন বিচারক হিসাবে, যে বিচারকের দায়িত্ব হিসেবে বিচারককে কি প্রতিষ্ঠা করতে হবে, সে আহকামও সর্বোপরি বর্ণিত হয়েছে। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুজ্জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবীলা, আর অবশ্যই মন্দ কাজের দিকে যেও না, নিঃসন্দেহে সেটা অনেক খারাপ কাজ আর খারাপ রাস্তা। আল্লাহ ইরশাদ করছেন, ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন, ومن يفعل ذلك يلقى أثاما، يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا.
আর আল্লাহ ব্যতিরেকে অন্য কারো ইবাদত করেন না আর অন্যায়ভাবে সেই প্রাণ হরণ করেন না যা আল্লাহ হারাম বলে দিয়েছেন, আর মন্দ কাজ করেন না, আর যারা এই কাজ করবেন তারা শাস্তি পাবেন, আর তাদের জন্য কিয়ামতের দিন আযাব বৃদ্ধি করে দেওয়া হবে। সব সময় তাতে অপমানের সাথে থাকবে। আর খারাপ এবং মন্দ কাজের অবস্থা দেখুন হাদিসে পাক ইরশাদ করা হয়েছে যে বান্দা এই মন্দ কাজের মধ্যে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তার উপর থেকে ঈমান বের হয়ে তার চারিদিকে ঘূর্ণমান থাকে। যখন সে এই কাজ থেকে আলাদা হয়ে যায় তো সেই ঈমান তার কাছে আবার ফিরে আসে, সেই ঈমান তার কাছে ফিরে আসে। আর একটি হাদিস এটি ইরশাদ করা হয়েছে যে জাতির মধ্যে মন্দ কাজ প্রকাশ পেয়ে যাবে আর তারা দুর্ভিক্ষে আক্রান্ত হবে, আর যে জাতির মধ্যে ঘুষ প্রচলিত হবে তারা ভয়ের মধ্যে আক্রান্ত হবে, তারা ভয়ের মধ্যে সব সময় ভয়ের মধ্যে ভয়ভীতির মধ্যে। আল্লাহু আকবার। একটি হাদিসে পাকে বলা হয়েছে যে বস্তির মধ্যে মন্দ কাজ এবং সুদ প্রকাশ পাবে, তো তারা তাদের জন্য আল্লাহর আদাবকে হালাল করে নিয়েছেন, অর্থাৎ তারা আল্লাহর কাছ থেকে এগুলো প্রাপ্ত হবে। দর্শকবৃন্দ, এমন অনেক শাস্তির কথা বর্ণিত হয়েছে যা এই মন্দ কাজ খারাপ কাজ এগুলোর ব্যাপারে আমাদের দীন আমাদেরকে বর্ণনা করেছেন, কুরআন এই ব্যাপারে বর্ণনা করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও এটি বর্ণনা করে দিচ্ছেন। সাথে সাথে ইসলামের হকের জন্য শরীয়ত আরও অনেক আহকাম বর্ণনা করে দিয়েছেন যে তারা যেন আল্লাহর আইনসমূহ বাস্তবায়ন করে। অগ্রসর হচ্ছি তার কিছু আয়াতে মুবারকার দিকে, এ ব্যাপারে দরস শুনব। ইরশাদ করলেন, আজ্জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ وَحُرِّمَ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ বেবিচারী পুরুষ বিবাহ করবে না, তবে বেবিচারী নারী কিংবা মুশরিকা ছাড়া। আর বেবিচারিণী নারীকে যেন বিবাহ না করে, তবে বেবিচারী পুরুষ কিংবা মুশরিক। আর এই কাজ ইমানদারদের জন্য হারাম, আর এই কাজ ইমানদারদের জন্য হারাম। এই আয়াতে মুবারকার বিভিন্ন অর্থসমূহ বর্ণনা করা হয়েছে। এটির একটি অর্থ হচ্ছে যে যারা নিজেরাই মন্দ খারাপ তো তারা কোনো নেককারকে এত বেশি পছন্দ করবে না, আর বিবাহের ক্ষেত্রেও তারা এমন কাউকে বেছে নিবে, অর্থাৎ পুরুষ এমন হলে তো সে নারী এমন তালাশ করবে, নারী এমন হলে তো পুরুষ এমন তালাশ করবে। এই জন্য আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় যে মানুষ কোনো অনেক বড় সম্পদশালী হোক কিংবা অন্য কোনো এমন স্ট্যাটাসওয়ালা, অতঃপর সে জানতে পারল যে অমুক ইসলামী পরিবার, তো তারা দিন বিষয়ে অনেক চিন্তাভাবনা করে যে তাদের কন্যা তো পর্দা করবে, তাদের কন্যা তো এটা করবে, তাদের কন্যা তো এটা করবে, এই কারণে তারা পেছনে সরে যায়। অনুরূপভাবে অনেক মেয়ের পক্ষের লোক তারা যদি কোথাও নেককার কাউকে কিংবা নেক পরিবারের সাথে তাদের কোনো সম্পর্ক আসলে তারা সেখানেও এমনটা করে যে সে মাওলানা কিংবা দিনী ক্ষেত্রে তিনি এরকম, সেও নিজের হাত পেছনে গুটিয়ে নেয়, যেটা আমাদের সমাজের মধ্যেও রয়েছে। আয়াতে মুবারকার মধ্যে যদিও বা অন্য বিষয় বর্ণনা করা হয়েছে, কিন্তু আমি সাধারণ একটি ফাসেকি কিংবা গুনাহের ব্যাপারে আলোচনা করছি। আজ আমাদের সমাজের মধ্যে ওই বিষয়টি দৃশ্যমান। তো আয়াতের একটি উদ্দেশ্য এটি বর্ণনা করা হয়েছে যে মন্দ মহিলা মন্দ ছেলেই পছন্দ করবে, তারা নেককার মহিলা পছন্দ করবেন না। অনুরূপভাবে খারাপ মহিলা ভালো পুরুষ পছন্দ করবেন না, তারা তাদের মতোই সেই ধরনের গুণাবলীযুক্ত কোনো পুরুষ তালাশ করবে। একটি অর্থ হচ্ছে তাদের চাহিদা সেই ধরনের পুরুষের প্রতি থাকবে, সাধারণের মতো থাকবে না, যে যারা একেবারে উল্টো দিকের, অর্থাৎ একদিকে ভালো আর একদিকে মন্দ। তো এইভাবে তাদের চাহিদা সাধারণের মতো হয় না, হতে পারে যে অনেকের ক্ষেত্রে বিপরীতমুখী হয়ে যায়। কিন্তু সর্বোপরি যেটি প্রায় যে বিষয়টি আমরা দেখে থাকি এরকমই দেখা যায়। সাথে এটিও বর্ণিত হয়েছে এই আয়াতে মুবারকার ব্যাপারে যে তার হুকুম মনসুখ হয়ে গেছে। শুরুতে এই হুকুম ছিল যে কোনো বেবিচারকারী পুরুষ যদি বিবাহ করেন তাহলে বেবিচারকারী কোনো নারীকে বিবাহ করবেন, বেবিচারিণী মহিলা হলে তিনি বেবিচার পুরুষের সাথে বিবাহ করবেন। শুরুতে এই হুকুম ছিল, এরপরে অর্থাৎ সাধারণ মুমিনদের উপরে এই অনুমতি ছিল না, অতঃপর তার হুকুম মনসুখ হয়ে গেছে। ও আনকিহুল আয়ামা মিনকুম, আর তোমাদের মধ্যে যারা বিবাহ ছাড়া রয়েছেন তাদেরকে বিবাহ করো। তো এখন তার হুকুম ব্যাপক হয়ে গেছে এবং তার হুকুম সাধারণ হয়ে গেছে।
অর্থাৎ শুরু ইসলামের শুরুতে এই হুকুম ছিল, অতঃপর তার জন্য সাধারণ হুকুম এটা দেওয়া হয়েছে। দর্শক বৃন্দ, অনেক এমন মন্দ কাজ রয়েছে যে যা সোহবতের কারণে একে অন্যের মধ্যে সম্প্রসারিত হয়, আর এই বিষয়টি আমাদেরকে রেওয়ায়তের মধ্যে বলা হয়েছে। নবী করিম আলাইহিসসালাম ইরশাদ করেছেন, বনী ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম যে মন্দ এসেছিল সেটি ছিল যে তাদের মধ্যে একজন ব্যক্তি অপরের সাথে মিলিত হলে তাদের মধ্যে কোনো মন্দ দেখলে বলতেন যে আল্লাহর বান্দা এটা করো না, এটা তো আল্লাহর নাফর মানে ছেড়ে দাও। কিন্তু দ্বিতীয় দিন মিলিত হয়ে তার সাথেই বসে যেত, অতঃপর বসা খাবার দাবার একসাথেই হতো। তো এতে ভালো মানুষও মন্দ মানুষে পরিণত হয়ে গেল, অর্থাৎ খারাপ সঙ্গের এই প্রভাব তো অবশ্যই হয়ে থাকে। যখন ব্যক্তি ভালো মানুষের সাথে বসতে থাকেন তখন ভালো আমল করার ক্ষেত্রে সে শক্তি পায়, আর যখন মন্দদের সাথে বসে থাকেন সে গুনাহের উপরে অগ্রসর হতে থাকে। আর এটাই হচ্ছে কারণ, দিনী মহলের কারণে যদি কেউ দিনী মহলের নিকটবর্তী থাকে সে অনেক গুনাহের ক্ষেত্রে গুনাহ থেকে বেঁচে যায়, কিন্তু এমন ব্যক্তি যদি সে সমস্ত লোকেদের সঙ্গ গ্রহণ করতে থাকে যারা ফাসিক, যাদের মধ্যে এটা অপরাধ এটাই কেউ বুঝতে পারে না, তো অতঃপর এই সমস্ত বিষয় তার মধ্যেও আস্তে আস্তে সম্প্রসারিত হতে থাকে। তো এই জন্য অবশ্যই নিজে নিজেকে খারাপ সঙ্গ থেকে বাঁচাতে হবে। আমলের ক্ষেত্রেও মন্দ আমলকারী ব্যক্তির সাথে বসলে সেটা যেমন প্রভাবিত করে, আর যারা আকীদার ক্ষেত্রে মন্দ এবং খারাপ রয়েছে তাদের সাথে বসা আরও বেশি ভয়ানক, যে ব্যক্তির আকীদা এইভাবে তারা নষ্ট করে দেয়। তো এমনটা যেন না হয়, এমন নষ্ট হয় যে আকীদা যে তার ঈমানই নষ্ট হয়ে যায়। তো এই জন্য খারাপ আকীদা হোক কিংবা মন্দ আমলের ব্যক্তি হোক, আমাদের সর্বোপরি তাদের সংস্পর্শ থেকে, তাদের সাথে বসা উঠা থেকে আমাদের অবশ্যই অবশ্যই বাঁচিয়ে রাখা উচিত। কেননা তাদের সোহবত যেন এমনটা না হয় যে সেটা নিজের উপরও প্রভাবিত করবে। দর্শক বৃন্দ, সূরা নূরের আরও কিছু আয়াতের দরস আমরা শুনব, আর তার মধ্যে এমন কিছু আয়াতে মুবারকা রয়েছে যা বিশেষ করে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের স্ত্রী আর পরিবার আম্মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পবিত্রতা এ ব্যাপারে নাজিল হয়েছে, আর ওনার পবিত্রতাকে নিজেই বর্ণনা করেছেন, আর এটাকে ইফকের ঘটনা হিসেবেও বর্ণনা করা হয়ে থাকে। কুরআনে পাকে আল্লাহ পাক এই সূরা মুবারকার মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, নিঃসন্দেহে সে অনেক বড় অপবাদ নিয়ে এসেছে তোমাদের মধ্যে একটি দল, তোমাদের মধ্যে একটি দল। এই আয়াতে মুবারকা আর এর পরের অনেক আয়াতে মুবারকা যেখানে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পবিত্রতা এবং পরিশুদ্ধতার ব্যাপারে এগুলো নাজিল হয়েছে, আর সেই মুনাফিক যারা ওনার উপরে অপবাদ দিয়েছিল তাদের জন্য তাদের যে শাস্তিসমূহ বর্ণনা করা হয়েছে তার বর্ণনা ওই সূরা মুবারকার মধ্যে রয়েছে। বিষয়টি এমন ছিল, নবী পাক আলাইহিসসালাম একটি যুদ্ধের মধ্যে ছিল আর কোনো একটি জায়গায় তাঁবু খাটালেন। যখন তাঁবু টাঙ্গালেন তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও যেহেতু ওজনের বিবেচনায় অনেক হালকা ছিল, তো যেখানে তাঁবু টাঙ্গিয়েছিল তিনি ওনার হাজতের জন্য কিছুটা একাকী হয়েছিলেন। আর পেছন থেকে বিষয়টি এমন হল যে যারা উঠের এই সাওয়ারিসমূহ তুলতেন আর মালপত্রগুলো রাখতেন, তো তারা উঠলেন এবং সেই বস্তাগুলো রেখে উঠকে হাঁকিয়ে কাফেলা নিয়ে চলে গেলেন। আর এভাবে রাসূলুল্লাহ আলাইহিসসালাম কাফেলা নিয়ে সামনের দিকে চলে গেলেন। যখন তিনি পুনরায় ফিরে এলেন তো দেখতে পেলেন যে সেখানে আর কেউ নেই, তো তিনি পর্দানসীন হয়ে বসে গেলেন। একটি কাফেলার ক্ষেত্রে হুজুর আলাইহিসসালামের এই পদ্ধতি ছিল যে একজন পুরুষকে পিছনে ছেড়ে দেওয়া হতো, কিছু মাইল তিনি পেছনে থাকতেন আর তিনি আস্তে আস্তে সফর করে আসতেন, যাতে কাফেলাবাসীর কোনো বস্তু যদি পড়ে যায় তো তিনি সেটা তুলে কাফেলার দিকে নিয়ে আসতেন। তো এইখানেও হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিম্মাদারিতে ছিলেন যে তিনি পিছনের দিক থেকে আসছিলেন, আর যখন তিনি দেখলেন যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দারত অবস্থায় সেখানে বসা, তো তিনি উচ্চস্বরে ওনার মুখে এই কথা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ তিনি থেকে গেলেন আর তিনি নিজেই নিজের সেই সাওয়ারিকে বসালেন। আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বললেন যে আপনি এতে আরোহণ করে নিন, আর তিনি এইভাবে দলের সাথে মিলিত হলেন। তো যখন বিষয়টি সংঘটিত হল যে তিনি সে কাফেলার সাথে মিলিত হলেন আর হুজুর আলাইহিসসালাম সেখানে কাফেলা যেটা থেমে গিয়েছিল তাদের অপেক্ষা করলেন, এর মধ্যেও অনেক হিকমত আয়াতে তায়াম্মুম তাতে নাজিল হয়েছে। আজও মুসলমানদের জন্য এবং কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য তায়াম্মুমের সে হুকুম নাজিল হল, অর্থাৎ এই ধরনের ঘটনার মধ্যে অনেক হিকমত থেকে যায়। এখন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন, আর এটি দীর্ঘ এক মাস পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন।
আর নাকি এ ব্যাপারে বলা হয়নি যে এই ধরনের কোনো কথা মুনাফিকরা ছড়িয়ে দিয়েছে। অতপর যখন তিনি এই সংবাদ পেলেন, তিনি আরও বেশি অসুস্থ হয়ে গেলেন, ওনার রোগ আরও বৃদ্ধি পেয়ে গেল, আর তিনি অনেক কাঁদলেন, অনেক ভারাক্রান্ত হলেন। এই ধরনের অপবাদ আল্লাহ আকবর। দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যেহেতু ওনার ঘরের বিষয় ছিল এটি, যদি তিনি পবিত্রতার ঘোষণা দিতেন, আর এটা তো তিনি বলেছিলেন ওনার পরিবারের ব্যাপারে যে আমি ভালোই জানি, কিন্তু মুনাফিকরা এটা বলতে লাগলো যে এটা আপনার ঘরের বিষয়, তো এই জন্য আপনি এগুলো বলছেন। আর এখানে ওনার শান দেখুন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যে হযরতে বিবি মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ওনার উপর যখন অপবাদ আপত্তি এসেছিল, যখন হযরত ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন, পিতা ছাড়াই যে জন্ম নিলেন, তো তিনি কি বললেন? ফা আশারাত ইলাইহি, তিনি সেই বাচ্চার দিকে ইশারা করলেন যে তার কাছে জিজ্ঞেস করো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলল আমরা কিভাবে তার সাথে কথা বলি যে ধোল্লার মধ্যে রয়েছে, তার সাথে কে কথা বলবে? কিন্তু হযরতে ঈসা আলাইহিসসালাম সেই ছোটবেলায় তিনি দোলনায় থাকা অবস্থায় কথা বলেছেন, ক্বাল ইন্নী আব্দুল্লাহ আতানী আল কিতাব ওয়া জাআলানী নাবিয়্যা, তিনি বললেন আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আর রাসূল বানিয়েছেন, নবী বানিয়েছেন। হযরতে ঈসা আলাইহিসসালাম আপন মায়ের পবিত্রতা বর্ণনা করলেন। হযরতে ইউসুফ আলাইহিসসালাম যখন ওনার উপর অপবাদ আসলো, আপত্তি আসলো, তো সেই ঘরের মধ্যে যে এক ছোট বাচ্চা ছিল আর কয়েক মাসের বাচ্চা ছিল, তিনি ওনার পবিত্রতার বিষয়টি তিনি সাক্ষী দিলেন। যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, তো তিনি উটনির দিকে ইশারা করলে তো উটনি ওই ব্যাপারে সাক্ষী দিত, যদি কোনো গাছের দিকে ইশারা করত তখন সেই গাছও সাক্ষী দিত, কিংবা কোনো জমিনের দিকে ইশারা করলে তখন সে জমিনও সাক্ষী দিত। কিন্তু হুজুর আলাইহিসসালামের ইচ্ছা এটাই ছিল, আমার স্ত্রীর পবিত্রতা আল্লাহই বর্ণনা করুন, আর পবিত্রতার ঘোষণাও আল্লাহ পাক দান করুন। তো সুবহানাল্লাহ, আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে অনেক আয়াতে মুবারকা নাজিল করলেন, আর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতাকে রব বর্ণনা করলেন। তো এটাই সেই সময় যখন মুসলমান অনেক বেশি খুশি হয়েছিল, আর সাহাবীগণ তো প্রথম থেকে এটা বর্ণনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতেন যে আল্লাহ পাক তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর পাকের মধ্যে মাছি বসাতে খেয়েও নিরাপদ রেখেছেন, যে সে মাছিরও কোনো অপবিত্রতা কিংবা কোনো দুর্গন্ধ ওনার মুবারক শরীরে যেন স্পর্শ না করে। তো এটা কিভাবে হতে পারে যে তিনি এই ধরনের মহিলা, যা ওনার নিকাহের মধ্যে মাজাল্লা, যার মধ্যে মন্দ রয়েছে, তো এইভাবে ওনার পবিত্রতার বর্ণনা করলেন। তো উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করলেন যে ওনার ছায়া মুবারক জমিনের মধ্যে পড়ে না, যে অন্য কারো পা যেন ওনার ছায়া মুবারকের উপর এসে না যায়। তাহলে এটা কিভাবে হতে পারে যে যিনি আল্লাহ পারওয়ারদিগার তিনি এটা অবলোকন করেন না, যে ওনার সাথে ওনার পরিবার নিরাপদে থাকবেন না? তো এটা কীভাবে হতে পারে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একটি সামান্য রক্তের ফোঁটা যা ওনার নালাইন শরীফের মধ্যে লেগেছে, সে ব্যাপারে ওনার হুকুম হয়েছে যে এটা ফেলে দিন, যাতে নালাইন শরীফের এই অপরিচ্ছন্নতা দূর হয়ে যায়। তো ইরশাদ করলেন, আল্লাহ এটাও যখন পছন্দ করেন না, তখন ওনার ঘরে এই ধরনের বিষয় সংঘটিত হলে আল্লাহ এটা কীভাবে সহ্য করবেন? তো সাহাবায়ে কেরাম এভাবে বিভিন্ন কথার মাধ্যমে, সম্বোধনের মাধ্যমে এইভাবে ওনার আজমত এবং পবিত্রতাকে বর্ণনা করেছেন। আর কোরআনে পাকে আল্লাহ এটা বর্ণনা করে দিয়েছেন, হাদা বুহতানুন আযীম, এটা অনেক বড় অপবাদ দেওয়া হয়েছে। তো অপবাদের শাস্তির ব্যাপারও বর্ণনা করে দিয়েছেন, যা কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য আহকামে ইলাহি হিসেবে এটা তাদের কাছেও পৌঁছে গেছে। প্রকাশ্যটি একটি ঘটনা ছিল, কিন্তু তার আওতায় এমন অনেক জিনিসও বর্ণিত হয়েছে। দর্শকবৃন্দ, সূরা নূর এর কিছু অংশ আমরা শুনেছি, কিন্তু এতে এমন অনেক আহকাম রয়েছে, হিদায়তের অনেক বিষয় এমন রয়েছে, আর সাধারণ সামাজিক যে জীবন রয়েছে কিংবা একাকী জীবন, এ ব্যাপারেও এই সূরার মধ্যে অনেক কিছু বর্ণিত হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে এই সূরা নূরের আরও কিছু বিষয়ের উপরে আলোচনা পেশ করা হবে। আল্লাহ পাক এর উপরে আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, আর সূরা নূর নিজেকেও পড়ার তৌফিক দান করুন, নিজের বাচ্চাদেরকে আর বিশেষ করে মহিলাদেরকে সূরা নূরের শিক্ষা অর্জনের তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমারে।